الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। তো যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান করা হবে, আজকের টপিক নিয়ে আলোচনা করা হবে, এর উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। তো জান্নাতে কোথায় তার অবস্থান সেটা দেখে না নেয়া পর্যন্ত ওই ব্যক্তি ইন্তেকালই করবে না। এটা আমার নবীর হাদিসে পাক। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বেশি থেকে বেশি পরিমাণে দৈনিক দরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় নেওয়া হয়েছে পরামর্শ নিয়ে, যেটাকে আমরা মাশওয়ারাও বলে থাকি, মিটিং বলে থাকি, ডিসকাস বলে থাকি। তো পরামর্শ করার কি উপকারিতা আছে, পরামর্শ কারা কারা করেছিলেন, কোন কোন ক্ষেত্রে পরামর্শ করা উচিত, কাদের থেকে পরামর্শ নেওয়া উচিত এবং কাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। জি হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা এমন অনেক ব্যক্তি থেকে পরামর্শ নিয়ে নেই যেগুলো আমাদের হিতের বিপরীত হয়ে যায়। তো এমন অনেক ব্যক্তি আছেন তো যাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। তো পরামর্শ নিয়ে একটি কুরআনে পাকের আয়াত আপনাদের সামনে প্রথমে পেশ করছি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর কারজাদিতে তাদের সাথে পরামর্শ করুন। এটা কুরআনে পাকের আয়াত সূরা আলে ইমরান পারা 4 এবং আয়াত নাম্বার 159। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আর কারজাদিতে তাদের সাথে পরামর্শ করুন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অসংখ্য নিয়ামত দেয়া সত্ত্বেও পরামর্শ করার আদেশ দিয়েছেন। জি হ্যাঁ, আমার আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম সব কিছুই তো জানেন, ইলমে গায়েবের অধিকারী। তারপরেও আমার প্রিয় রব তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। এই কোরআনে পাকের আয়াতে মোবারকার টিকায় হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উক্তি করেছেন যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ করার জন্য আদেশ দিয়েছেন, এজন্য যে যাতে করে সঠিক সাক্ষী স্পষ্ট হয়ে যায় আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আমল করতে পারে। হযরত সাইয়েদুনা দহাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই আয়াতে মুবারাকার উক্তিতে লিখেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ করার আদেশ দিয়েছেন এজন্য যাতে করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করার যে ফজিলত তা গ্রহণ করতে পারেন। তো আমরা শুনলাম যে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ করার আদেশ দিয়েছেন। এখন আমরা শুনব যে পরামর্শ তো করা উচিত, কিন্তু পরামর্শ সাথে সাথে অন্যদের ভালো চাওয়া, অন্যদের পরামর্শ, দেখুন পরামর্শ মানেই হচ্ছে আপনি অন্যের ভালো করছেন, আপনি পরামর্শ দিচ্ছেন মানে আপনার সামনের ব্যক্তিটার ভালো কিছু আশা করছেন, তার যাতে ভালো কিছু হয় এজন্যই তো পরামর্শ দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন এই পরামর্শর চুমুকটা তিক্ত হয়, পরামর্শের যে চুমুক সেটা তিক্ত হয় আর তা শুধুমাত্র সাহসী লোকেরা গ্রহণ করে। হযরত সাইয়েদুনা মাইমুন বিন মেহরান রহমতুল্লাহি তাআলা আলাইহ বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাকে ইরশাদ করেন যেই কথা আমার অপছন্দ তা আমার মুখের উপর বলো, কারণ মানুষ তার ভাইয়ের শুভকামনা আশা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অপছন্দ কথা তার মুখের উপর না বলবে। অর্থাৎ পরামর্শর চুমুকটা তিক্ত হয়, তাই উনি বলেছেন যে যা আমার অপছন্দ তা আমার মুখের উপর বলো, আমার থেকে লুকায়িত রেখো না। এরপর বলা হচ্ছে পছন্দনীয় বান্দা। পছন্দনীয় বান্দা হযরত সাইয়্যিদুন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যদি তুমি চাও তাহলে তোমাকে অবশ্যই পরামর্শ দিব, নিশ্চয়ই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা সে যে তার বান্দার অন্তরে ভালোবাসা তৈরি করে আর জমিনে পরামর্শ দেয়। যারা পরামর্শ দেয় তারা কার প্রিয় বান্দা? আল্লাহ তাআলার প্রিয় বান্দা। একজন খলিফা জারির বিন এজিদকে বলে, আমি তোমার জন্য একটি কাজ তৈরি করে রেখেছি। জারির বলে, হে আমির, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো মঙ্গল কামনাময় অন্তর, আপনার আনুগত্য করার জন্য বিছিয়ে দেয়া হাত আর আপনার শত্রুদের বিপক্ষে তলোয়ার দান করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম এখান থেকে যে যে ব্যক্তি অপরকে, কোনো মুসলমানকে পরামর্শ দিয়ে থাকে, মাশওয়ারা দিয়ে থাকে, ভালো কথা বলে থাকে, সে হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এখন এসেছে যে কোন লোকদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। আমরা পরামর্শ নিব ঠিক, কিন্তু কোন কোন ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া উচিত হবে না। হযরত সাইয়্যিদুনা আহনাফ বিন কিস রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ক্ষুধার্ত ব্যক্তি থেকে পরামর্শ নিও না। যে ব্যক্তি ক্ষুধার্ত তার থেকে পরামর্শ নিও না যতক্ষণ পর্যন্ত সে পেট ভরে খেয়ে না নেয়। অর্থাৎ কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকলে তার থেকে পরামর্শ নেওয়া উচিত হবে না। তেমনি তৃষ্ণার্ত থেকে পরিতৃপ্ততা পর্যন্ত, আসামি থেকে স্বাধীনতা পর্যন্ত, দরিদ্র থেকে তার দরিদ্রতা দূর হওয়া পর্যন্ত পরামর্শ করো না। এখানে চারটা ক্যাটাগরির কথা বলা হয়েছে, আরও আসছে সামনে। তো শুরুতে এই চারটা ক্যাটাগরির কথা, যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করার আগে তাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়, যারা তৃষ্ণার্ত তাদের তৃষ্ণা মেটানোর আগে তাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়, যারা দরিদ্র তাদের দরিদ্রতা দূর হওয়ার আগ পর্যন্ত তাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়, আর যারা আসামি তারা স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। এরপর এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, সেই ব্যক্তি থেকে পরামর্শ নেওয়া উচিত নয়, কোন ব্যক্তি? কারা? বাচ্চাদের পড়ানো ব্যক্তি, যারা বাচ্চাদেরকে পড়ায়, সে সকল ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। এরপর মেষ পালক, মহিলাদের সংস্পর্শে থাকা ব্যক্তি, অতি দরিদ্র ব্যক্তি যে নিজের প্রয়োজন পরিপূর্ণ করার চেষ্টা করছে, ভয়ের শিকার আর যার প্রস্রাব পায়খানা করার প্রয়োজন, এমন কোনো ব্যক্তি থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। একটি কথা, এমন সাত ধরনের লোকদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। এরপরে বলা হচ্ছে যে সেভেন টাইপস মানুষদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। তারা কারা? নাম্বার এক, মূর্খ ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। নাম্বার দুই, শত্রুদের থেকে, যে আমার শত্রু তার থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। হিংসুক ব্যক্তি থেকে, যে আমাকে হিংসা করে তার থেকেও পরামর্শ নেওয়া উচিত নয়। এরপর রিয়াকারী, রিয়াকারী যারা লোকদেরকে দেখানোর জন্য আমল করে তারা হচ্ছে রিয়াকারী, কোনো নেক কাজ করে এরা হচ্ছে রিয়াকারী, এদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। অসৎ অন্তরের অধিকারী ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। কৃপণ আর ইচ্ছার আনুগত্যকারী, এই সাত ধরনের লোকদের থেকে পরামর্শ করা উচিত নয়। কেন উচিত নয়? মূর্খ থেকে কেন উচিত নয়? মূর্খ তো নিজেই পথভ্রষ্ট, সে আপনাকে কি পরামর্শ দেবে, সে আমাকে কি পরামর্শ দিবে? এরপর শত্রু, সে তো আমার আপনার ধ্বংসই চায়, সে আমাকে কি ভালো পরামর্শ দিবে? এরপর হিংসুক, যে সকল সময় আমার যে নিয়ামত, আমার যে সম্বল সেগুলো যাতে শেষ হয়ে যায়, সেই নিয়ামত যাতে পতন হয়ে যায় সেই ইচ্ছাই থাকে। রিয়াকারী, যে লোকদের ইচ্ছাই চলে, সে কিভাবে পরামর্শ দিবে আমাকে? অসতন্তর, প্রত্যেক কঠিন জায়গা থেকে পলায়ন করার পরামর্শ দেয়, এজন্য অসতন্তরের ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। কৃপণ যে পরিপূর্ণ সম্পদের লোভী হয় আর তা ব্যতীত তার কোনো সাক্ষী থাকে না। এরপর নফসের ইচ্ছার আনুগত্যকারী বাসনাবন্দী হয়। যারা নফসের আনুগত্য করে তারা আপনাকে কখনো ভালো পরামর্শ দিতে পারবে না। তো আমরা জানতে পারলাম বিভিন্ন টাইপসের মানুষ যাদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। আল্লাহ করিম আমাদের সবাইকে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে জ্ঞানী ব্যক্তি নির্বাচন করার, যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সে তৌফিক দান করুক। এরপর যে পয়েন্টটি আমার সামনে আছে সেটা হচ্ছে কাউকে তার পরামর্শের উপর লাঞ্ছিত করবেন না। কেউ যদি কখনো আপনাকে পরামর্শ দেয় সেটা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তাই বলে তাকে লাঞ্ছিত করা যাবে না। কথিত আছে, যদি তোমার বন্ধু তোমাকে কোনো পরামর্শ দেয়, যদি কেউ আপনাকে কোনো পরামর্শ দেয় আর এর পরিণাম ভালো নয়, অর্থাৎ কোনো পরামর্শ দিল এর পরিণাম ভালো হবে না বা হয়নি, তাহলে এই কথাই তাকে লাঞ্ছিত করার মাধ্যম বানিও না। আর এটা বলো না যে তুমি এটা বলেছো, তুমি বলেছো এই জন্যই এমন হয়েছে, আর তুমি আমাকে এই পরামর্শ দিলে, যদি তুমি না থাকতে তাহলে এমনটি হতো না, কারণ এমন করা ভুল ও খারাপ পদ্ধতি। বলা হচ্ছে কারো পরামর্শের কারণে যদি আপনার কোনো ভালো না হয়, পরিণাম ভালো না হয়, তাহলে এর কারণে তাকে লাঞ্ছিত করা যাবে না। এতে করে দেখা যাবে তার আজকের পরামর্শ আপনার হিতের বিপরীত হয়েছে, কালকের পরামর্শ সে যখন আপনাকে দিতে চাইবে বা আপনি চাইবেন সে আর দিবে না, কেননা আপনি তাকে লাঞ্ছিত করেছেন। তো এমনটা করা উচিত নয়। এরপর বলা হচ্ছে অনেক সময় পরামর্শ চাওয়া শত্রু বন্ধু হয়ে যায়। যখন তোমার শত্রু তোমার থেকে পরামর্শ চায়, আমি বলেছি শুরুতে যে শত্রু থেকে আপনি পরামর্শ চাইবেন না, যদি আপনার কোনো শত্রু আপনার থেকে পরামর্শ চায় তখন তাকে ভালো পরামর্শ দিবেন, কেননা পরামর্শ চেয়ে সে আপনার সাথে শত্রুতা শেষ করে বন্ধুত্বে পরিণত হয়ে যেতে পারে। যখন আপনার শত্রু আসলো কখনো আপনার থেকে পরামর্শ চাইল, আপনি তাকে ভালো পরামর্শ দিবেন, এর কারণে হয়তোবা সে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। বলা হয়ে থাকে অকৃতজ্ঞতা ব্যক্তিকে পরামর্শ দেয়া আর তার মঙ্গল কামনাকারী ওই ব্যক্তির মতো যে অনুর্বর জমিনে বীজ বপন করে। যারা অকৃতজ্ঞতা ব্যক্তি, আপনি এমন ব্যক্তিকে পরামর্শ দিলেন যে আপনার কৃতজ্ঞতাই জ্ঞাপন করে না, উল্টো আপনার নামে বিভিন্ন উল্টো পাল্টা কথা বলে থাকে আর আপনার ভালো চায় না, আপনি পরামর্শ দিলেন কিন্তু আপনারই ভালো চায় না, তাই ওই ব্যক্তিকে পরামর্শ দেওয়া এমন ব্যক্তির মতো যে আপনি অনুর্বর জমিনে বীজ বপন করছেন, যে জমিনে বীজ বপন করে কোনো আশাই করা যায় না, কোনো চারার কোনো গাছের আশাই করা যায় না, তেমনটা হয়ে যাবে। ইবনে মুয়াতাজের কথা, পরামর্শ তোমার জন্য শান্তি আর তোমার অন্যের জন্য কষ্টদায়ক। পরামর্শ হচ্ছে আমার জন্য শান্তি আর আমার অন্যের জন্য কষ্টদায়ক। এরপর বলা হচ্ছে কন্যার বিবাহের জন্য পরামর্শ করা। হযরত সাইয়েদুনা নূহ বিন মারিয়াম, এখান থেকে আমরা জানতে পারবো যে কন্যাকে কেমন ক্যাটাগরির ছেলের কাছে বা বিয়ে দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো একজন প্যারেন্টসের অভিভাবকের খেয়াল রাখা উচিত। হযরত সাইয়েদুনা নূহ বিন মারিয়াম রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন নিজের মেয়ের বিবাহ দেওয়ার ইচ্ছা পোষণ করে তখন একজন পারসি পুরোহিত, অগ্নি উপাসক, পারসি পুরোহিত মানে যারা অগ্নি পূজা করে, এমন এক প্রতিবেশী থেকে পরামর্শ করে। সে আরজ করে, সুবহানাল্লাহ, লোকেরা আপনার থেকে ফতোয়া নেয় আর আপনি আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। কাজী সাহেব বললেন, তোমার উপর আবশ্যক তুমি আমাকে পরামর্শ দাও। সে পারসি পুরোহিত বলল, ইরানের বাদশাহ কিসরা সম্পদকে প্রাধান্য দিতেন, তারা যখন কন্যাকে বিয়ে দিত তখন তারা সম্পদকে প্রাধান্য দিত, ছেলের পক্ষের সম্পদকে প্রাধান্য দিত। রোমের বাদশাহ কাইসার আর আরবের বাদশারা সৌন্দর্যতাকে প্রাধান্য দিত, এনারা সৌন্দর্যতাকে প্রাধান্য দেয়। আর আপনার বাদশাহ অর্থাৎ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রাধান্য দেয়, ইসলামকে প্রাধান্য দেয়। যেই ছেলের দ্বীন ইসলামের প্রতি আগ্রহ বেশি, প্র্যাকটিস বেশি, সেই সকল ছেলেদেরকে প্রাধান্য দিতেন, দ্বীন ইসলামকে আমার নবী প্রাধান্য দিতেন। এখন আপনি চিন্তা করুন, আপনি কার আনুগত্য করবেন, আপনি কোন বাদশাহর আনুগত্য করবেন, এটা আপনি চিন্তা করুন। তো এখান থেকে এই মাদানী ফুলটা আসলো যে যখনই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাইব নিজের সন্তানদেরকে, তখনই দিন ইসলামকে আমরা প্রাধান্য দিব। যে দিনদারিত্ব কতটুকু, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের মধ্যে দিনদারিত্ব কতটুকু, আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। এরপর বলা হচ্ছে আল্লাহ তাআলার শুভকামনা, আল্লাহ তাআলার ভালো চাওয়া। একটু অবাক লাগছে তাই না, যে আল্লাহ তাআলার ভালো চাওয়া মানে কি? আল্লাহ তাআলার শুভকামনা, মঙ্গল কামনা দ্বারা উদ্দেশ্য যে সকল গুণাবলীতে তার শান ও মর্যাদা রয়েছে, সে সকল গুণাবলী দ্বারা তার প্রশংসা করা হোক, আল্লাহ তাআলার প্রশংসা করা হোক। যে গুণাবলী আল্লাহ আজ্জা ওয়া জাল এর পবিত্রতা বর্ণনা করা হোক, তার সম্মান বর্ণনা করা হয়, সেই সকল গুণাবলীগুলা আলোচনা করা, প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে তার জন্য অর্থাৎ আল্লাহ তাআলার জন্য অন্তরে বিনয় সৃষ্টি করা উচিত, আর ওনার পছন্দনীয় কাজে আকৃষ্ট অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা উচিত। এটাই হচ্ছে আল্লাহ তাআলার শুভকামনা, ভালো চাওয়া, তার আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, বান্দাদের সঙ্গে বন্ধুত্ব, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক কাজ করা, ব্যক্তিদের সঙ্গে শত্রুতা পোষণ করা, নিজের কর্ম দ্বারা গুনাহগার ব্যক্তিদেরকে তার প্রতি আনুগত্য করার চেষ্টা করো। তো এটা বুঝলাম যে আল্লাহ তাআলার ভালো চাওয়া, শুভকামনা, এগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার যে গুণাবলী দ্বারা, যে সকল গুণাবলী দ্বারা ওনার প্রশংসা করা হয় সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো বেশি বেশি জিকির করা, আর উনি যে কাজগুলোতে রাজি থাকে ওই কাজগুলো করা, যে কাজগুলো থেকে উনি বিরত করেছে, নিষেধ করেছে, সেই কাজগুলো থেকে বিরত থাকা। এরপর কুরআনুল করিমের মঙ্গল চাওয়া, শুভকামনা করা, এটার উদ্দেশ্য কী? সেটা হচ্ছে কুরআন শরীফের তিলাওয়াত করা, তিলাওয়াত করার সময় তার শুদ্ধ রূপে পাঠ করা, সুতরাং এর বিষয়গুলো বোঝার চেষ্টা করা, অমৌলিক বিশ্লেষককারীদের বিশ্লেষণ আর প্রশ্নকারীদের আপত্তিগুলো দূর করা, আর বান্দাদের কুরআনের সঠিক শিক্ষা দেয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন কানজুল ঈমান থেকে অনুবাদ, এটা একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, বরকতময়, যাতে তারা সেটার আয়াতসমূহের মধ্যে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা উপদেশ মান্য করে। তো কুরআনুল করিমের ভালো চাওয়া, শুভ কামনা করা, এটার উদ্দেশ্য হচ্ছে কুরআনুল করিম পাঠ করতে হবে, কুরআনে পাকের অর্থ অনুযায়ী সেটা পাঠ করতে হবে এবং শুদ্ধরূপে পাঠ করতে হবে। আর যারা অমৌলিক, যারা ভিত্তিহীন বিশ্লেষণ করে আর বেশি বেশি প্রশ্ন করে, তাদের আপত্তিগুলো দূর করা। তো এটাই হচ্ছে কুরআনে পাকের শুভকামনা করা। এরপর যে পয়েন্টটি এসেছে সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো চাওয়া। আমরা জানলাম আল্লাহ তাআলার শুভকামনা, আল্লাহ তাআলার মঙ্গল চাওয়া, কুরআনে পাকের মঙ্গল চাওয়া, এরপর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঙ্গল চাওয়া। সেটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঙ্গল কামনা দ্বারা উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো খুঁজে খুঁজে বের করা, আর এগুলো জীবিত করা। জীবিত করার অর্থ কী? যে সুন্নতগুলো বিলুপ্ত হয়েছে, যেমন আমি ধরে নেই পাগড়ি পরার সুন্নত, এটা বিলুপ্ত হয়েছে, তো এটা আপনি আবার জাগ্রত করবেন, নিজে আমল করবেন, অপরকে তারগিব দিবেন, এটা হচ্ছে সুন্নত খুঁজে জীবিত করা। দিনের তাবলিগ করা আর লোকদেরকে শরীয়তের দিকে ধাবিত করার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উপর আমল করা, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভকামনা, মঙ্গল কামনা। এরপর যে পয়েন্টটি এসেছে সেটা হচ্ছে কারো পরামর্শকে ছোট মনে না করা, কারো পরামর্শকে ছোট মনে না করা। বলা হচ্ছে যদি কোনো অতি সাধারণ ব্যক্তিও আপনাকে পরামর্শ দেয়, তাহলে তার পরামর্শকে কখনো ছোট মনে করবেন না। এমন ব্যক্তি থেকে পরামর্শ নেওয়া উচিত যে জ্ঞানী আর সঠিক মতামতকারী, কারণ প্রত্যেক জ্ঞানী ব্যক্তি সঠিক মতামত জানে না। সকলেই একটি বস্তুর উপরে অভিজ্ঞতা রাখে, কিন্তু সে অন্য বস্তুর উপর অভিজ্ঞতা নাও রাখতে পারে। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা অনেকগুলো বস্তুর উপর অভিজ্ঞতা রাখতে পারে, কিন্তু আপনি যে বিষয়ে পরামর্শ চাচ্ছেন সেই বিষয়ের উপর তার জ্ঞান নাও থাকতে পারে। তাই জ্ঞানী ব্যক্তি থেকে নেবেন, আর সঠিক মতামত যে দিতে পারে তার থেকে পরামর্শ নেবেন। এরপর বলা হচ্ছে পরামর্শকারীদেরকে একত্রিত করে পরামর্শ নেওয়া উচিত নয়, অর্থাৎ যারা পরামর্শ প্রদান করে এরকম কয়েকজন ব্যক্তিকে একত্র করে তারপর পরামর্শ নেওয়া উচিত নয়। কেন উচিত নয়? দেখুন, ইউনান আর ইরানের বাদশাদের একটা পদ্ধতি ছিল, যখন তাদের কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হতো তখন নিজেদের একত্রিত করে উপস্থিত করতেন না। কেন উপস্থিত করতেন না? কেননা একজন একজন থেকে পৃথকভাবে যদি পরামর্শ নেওয়া হয়, একজনের ব্যাপারে অন্যজনের কোনো ধারণা থাকতো না। অর্থাৎ আপনি যদি একজনকে ডাকলেন, এরপর পরামর্শ নিলেন, ওনাকে বিদায় করলেন, আরেকজনকে ডাকলেন, ওনার থেকে পরামর্শ নিলেন, তখন উনি কী পরামর্শ দিল অন্যজন জানলো না, অন্যজন কী পরামর্শ দিল আগেরজন জানলো না। এবার বলা হচ্ছে এই কাজের একটাই হিকমত, অনেকগুলো হিকমতের মধ্যে কিছু হিকমত হচ্ছে যে একটি পরামর্শ হলো সকলকে একত্রিত করে পরামর্শ করার ফলে পরামর্শকারীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। যখন পরামর্শ দিবে তখন একজন বলবে যে ভাই আমার পরামর্শটা সঠিক, উনি বলবে না আমার পরামর্শ সঠিক, তখন দেখা যেতে পারে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যেতে পারে, যার ফলে তাদের পরামর্শ থেকে যে সঠিকতা আছে সেটা দূর হয়ে যায়। কারণ এটা স্বাভাবিক কথা, যখন অনেক লোক একটি বিষয়ে অংশগ্রহণ করে তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আর একে অপরকে দোষারোপ করে, একে অপরকে দোষারোপ করে। সুতরাং তন্মধ্যে একজনের সাক্ষী সঠিক হয়ে গেলে অন্যথায় দ্বিতীয়জন তার সঙ্গে হিংসা ও বিরোধিতা করে। ধরেন কয়েকজনকে ডাকা হলো পরামর্শ করার জন্য, তাদের মধ্য থেকে একজনের পরামর্শ নেওয়া হলো আর বাকিদেরগুলো রিজেক্ট করে দেওয়া হলো, তখন বাকিরা ওনার প্রতি কী করে? হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে। সবাইকে একত্রিত করে পরামর্শ করার আরেকটিও ক্ষতি আছে, সেটা হচ্ছে এর ফলে গোপনীয়তা গোপন রাখা কষ্টকর হয়ে যায়। যখন কোনো বাচ্চা কারো থেকে পরামর্শ গ্রহণ করে বা কেউ কারো থেকে পরামর্শ গ্রহণ করে, তখন সে যা বলেছে সেটা যাতে অন্যজন জেনে না যায় আর অন্যজন যেটা বলেছে সেটা যাতে আগেরজন জেনে না যায়, এজন্য এই গোপনীয়তা রক্ষা করার জন্য সবাইকে একত্রিত করে পরামর্শ করা উচিত নয়। তো আমরাও যখন পরামর্শ করব এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করব। তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা পরামর্শের বিষয়ে জানলাম যে পরামর্শ কাদের থেকে নেওয়া উচিত আর কাদের থেকে নেওয়া উচিত নয়, পরামর্শের কী বরকত, পরামর্শ আল্লাহ তাআলা নিতে বলেছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো আমরাও পরামর্শ গ্রহণ করব। আর তিনটা বিষয়ের শুভকামনা সম্পর্কে আমরা জেনেছিলাম, আল্লাহ তাআলার শুভকামনা, প্রিয় আকা আলিহি সাল্লাতুসাল্লামের শুভকামনা এবং কুরআনে পাকের শুভকামনা। এই তিনটা বিষয়ের শুভকামনা দ্বারা যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো যাতে আমরা পালন করতে পারি, অর্জন করতে পারি, আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আজ্জাল নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
দীন ও দুনিয়ার বরকত দাও আমায়া ইলাহি।